ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। গাজা তটে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে। বুধবার হামাস ও ইসরায়েল উভয়ই ঘোষণা করে যে গাজা তটে ইসরায়েলি বিমান হামলায় হামাস দলের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এক বিবৃতিতে হামাস জানায়, সামরিক অভিযানে গাজায় হামাসের সামরিক অভিযানের নেতা বাসেম ইসা ও অন্যান্য কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সি বুধবার জানায়, হামাস গ্রুপের কারিগরি প্রধান, সাইবার যুদ্ধ কৌশলের কতিপয় প্রধান এবং রকেট উন্নয়নে নিয়োজিত কতিপয় হামাস সদস্য নিহত হয়েছেন। সর্বমোট ইসরায়েল সরকার হামাস সামরিক শাখার 16 সদস্যকে হত্যা করে। সোমবার থেকে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও লড়াই তীব্রতর হয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় মঙ্গলবার ও বুধবার ভোরের দিকে ইসরায়েলের আশকেলন শহরে 6 ইসরায়েলের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন গান্সের সঙ্গে বুধবার আলাপের পর পেন্টাগন এক বিবৃতিতে ইসরায়েলের ভূমি ও জনগণের বৈধ অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ব্যক্ত করে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর হামাসের হামলার নিন্দা জানান এবং বলেন ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে। তবে তিনি দুটি পক্ষকে সঠিক ও ন্যায্য পদক্ষেপ নেবার আবেদন জানিয়েছেন। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার পরিস্থিতি পর্যালোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের 3টি বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স তাদের তেল আভিভ ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থার কর্মকর্তারা বলেন তারা পরিস্থিতি উপর নজর রাখছেন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে এ সপ্তাহে সহিংসতা বৃদ্ধি এবং 50 ফিলিস্তিনি এবং অন্তত 7 ইসরায়েলের মৃত্যুর পর প্রেসিডেন্ট বাইডেনের উপর বিষয়টিতে আলোকপাত করতে চাপ বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদের চত্বরে উপাসনারত মুসলমানদের উপর ইসরায়েলি পুলিশের হামলা ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিকারীরা আরও ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের চেষ্টা চালালে এই দাঙ্গার সূত্রপাত ঘটে এবং পরে যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিমান হামলায় রূপ নেয়। প্রেসিডেন্ট বাইডেন বুধবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ সলা পরামর্শ বজায় রাখতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র এই সহিংসতা বৃদ্ধির নিন্দা জানানো সহ ওই এলাকায় সংঘাত নিরসনে দূত পাঠানোর বিবেচনা করছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
টিকা নেবার পর কতটুকু অ্যান্টিবডি তৈরি হয় তাই নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণা রিপোর্ট বলছে, টিকা গ্রহণের পর যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শরীরে 4 বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। গত 7 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হয়। এরপর IEDCR ও ICDDRB যৌথভাবে টিকা গ্রহণকারীদের রক্তে কোভিডের উপস্থিতি নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা যায়, টিকার প্রথম ডোজ গ্রহণের 1 পর 92% এবং 2 পর 97% শরীরে COVID-19 অ্যান্টিবডি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, যারাই টিকা নিয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। IEDCR ও ICDDRB জানিয়েছে, ভবিষ্যতে এই গবেষণার জন্য 6,300 টিকা গ্রহণকারীর 2 পর্যন্ত অ্যান্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে। ভারতের পরিস্থিতি ভিন্ন। দ্বিতীয় ডোজ গ্রহণের পরও অনেকেই আক্রান্ত হচ্ছেন, এর মধ্যে বেশিরভাগই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী। 130 কোটি মানুষের দেশে এখন পর্যন্ত মাত্র 3% মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। দিল্লির বৃহত্তম কোভিড হাসপাতাল লোকনায়কের চিকিৎসক জয়প্রকাশ নারায়ণ বোস জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের 60% চিকিৎসক 2 ডোজ গ্রহণের পরও সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার পর আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। টিকাদানকারী প্রায় 10 কোটি মানুষের মধ্যে 9,045 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গবেষকরা বলছেন, বাংলাদেশের পরিস্থিতি অন্য যে কোনো দেশের তুলনায় ভালো। টিকা নেওয়ার পর আক্রান্ত হচ্ছেন, তবে সংখ্যায় কম। ওদিকে ভারতে চিকিৎসা নিয়ে সিলেটে ফেরার 9 দিন পর আসমা বেগম নামের একজন মহিলা মারা যান। তাকে নিয়ে সিলেটের প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই মহিলার সংস্পর্শে এসেছিলেন এমন 6 জনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এদের সবার নমুনা পরীক্ষা করা হবে। আসমা বেগম দীর্ঘদিন কিডনির নানা জটিলতায় ভুগছিলেন, এরপর চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে ফেরার পর সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তিনি মারা যান। সিলেটের সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, আসমা বেগম ভারত থেকে ফিরে করোনা পজিটিভ হয়ে মারা যান। এ কারণে তার সঙ্গে থাকা একজন পুরুষকে বুধবার বিকেল থেকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসাধীন সময় আরও 5 জন তার সংস্পর্শে এসেছিলেন। এদের সবার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়তে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার এটা জানিয়েছেন। ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্যই এই পদক্ষেপ। আগের সিদ্ধান্ত অনুযায়ী 16 মে পর্যন্ত লকডাউন চলার কথা। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 31 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 1,290 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে অন্য এক ভ্যাকসিন কোভ্যাক্সিন 2 থেকে 18 বছরের বয়সীদের মধ্যে কার্যকারিতা পরীক্ষার অনুমতি পেয়েছে। শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
ভারত বায়োটেক কোম্পানির তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন 2 থেকে 18 বছর বয়সীদের শরীরে কতটা কাজ করবে তা পরীক্ষার অনুমতি দেওয়া হলো। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একথা জানিয়েছে। এতদিন পর্যন্ত ভারতে 18 বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ড করোনার এই দুটি প্রতিষেধক দেওয়ার ছাড়পত্র মিলেছিল। এবার 500 জনের ওপরে এই পরীক্ষা চালানো হবে তার নিচের বয়সীদের। যদি ফল আশাব্যঞ্জক হয় তাহলে সেই অনুযায়ী প্রতিষেধক উৎপাদনের বরাদ্দ দেওয়া হবে। কোভিশিল্ডের ক্ষেত্রে অবশ্য এখনও এই পরীক্ষার কথা বলা হয়নি। এদিকে আজই কেন্দ্রীয় সরকার কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যবধান রাখতে পরামর্শ দিয়েছে। 2 থেকে 18 বছর বয়সীদের টিকাদান কর্মসূচি নেওয়াটা এই মুহূর্তে জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ দেখা যাচ্ছে অল্প বয়সীদের মধ্যেও করোনা সংক্রমণ হচ্ছে। তাই তাদের প্রতিষেধক কর্মসূচির বাইরে রাখাটা ঠিক হবে না, তাতে সার্বিকভাবে কাজও হবে না। যদিও এখন সবচেয়ে আগে দরকার প্রতিষেধকের সরবরাহ বাড়ানো। কোভ্যাক্সিনের উৎপাদক ভারত বায়োটেক এবং কোভিশিল্ডের উৎপাদক সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া এই দুটি কোম্পানি জানিয়ে দিয়েছে তারা আগামী জুলাই অগস্টের আগে উৎপাদন খুব বেশি বাড়াতে পারবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইরানের একদা জনতাকে উত্তেজিত করার জন্য খ্যাত প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ আগামী জুন মাসের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন। এতে করে পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রয়াস তা তার কট্টর নীতির কারণে বিঘ্নিত হতে পারে। উত্তেজিত ও উল্লসিত সমর্থক পরিবেষ্টিত হয়ে আহমদিনেজাদ স্বরাষ্ট্র দপ্তরের রেজিস্ট্রেশন সেন্টারে ফর্ম জমা দিতে যান। সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, লক্ষ লক্ষ জনগণ চান আমি নির্বাচনে অংশগ্রহণ করি। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনায় বিপ্লব আনতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বছরের মতো ইন্দোনেশিয়ার মুসলমান জনগোষ্ঠী শান্ত সমাহিত পরিবেশে ঈদ উল ফিতর পালন করেছেন। মাস্ক পরিহিত প্রার্থনাকারীরা জাকার্তার রাস্তায় প্রার্থনায় সামিল হন। বিশ্বের সবচেয়ে জনবহুল সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ ইন্দোনেশিয়া শুধুমাত্র কম ঝুঁকিপূর্ণ এলাকায় মসজিদে নামাজের অনুমতি দিয়েছে এবং জনবহুল শহরে সংক্রমণের ঝুঁকি থাকায় এমনকি জাকার্তার গ্র্যান্ড ইস্তেকলাল মসজিদের দরজা বন্ধ রাখা হয়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পরপর 2 বছর ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়া নিষিদ্ধ করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, জনগণের মনের ব্যথা আমি বুঝতে পারি, তবে আমাদের নিরাপদ থাকাকে অগ্রাধিকার দিতে হবে এবং দিতে হবে গ্রামে না গিয়ে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেতার ও টেলিভিশনে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে সবাইকে করোনার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের জীবনই সবচেয়ে বড় সম্পদ। এক্ষেত্রে করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞা এবং লকডাউনের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।
সবার উপরে মানুষের জীবন, বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে, এই কারণে গণপরিবহন চলাচলের উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদ উল ফিতর উদযাপন করতে হবে। আমরা ঈদ উদযাপন করবো তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।
বিভিন্ন দেশ ও সূত্র থেকে ভ্যাকসিন আনার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আপনারা জেনেছেন ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছি। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শীঘ্রই দেশে টিকা আনতে শুরু করবে। তাছাড়া দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় তার সরকারের গৃহীত বিভিন্ন স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, সরকার সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এখনকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
আলহামদুলিল্লাহ, অল প্রেজ এন্ড গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট কাইন্ড।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মহামারীর মাঝে বছর ঘুরে আবার এলো ঈদ উল ফিতর। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর পরিস্থিতি কিছুটা উন্নতি হবার কারণে বাড়িতে বসে নামাজ পড়ার সাথে সাথে এবছর অনেকেই মসজিদে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। স্বাস্থ্যবিধি মেনে ভিড় এড়াতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদ কয়েকটি পৃথক জামাতের ব্যবস্থা করেছে। প্রায় 45% যুক্তরাষ্ট্রবাসী ইতোমধ্যেই টিকা নিয়েছেন, তাই গত বছরের তুলনায় এবছরের ঈদ উদযাপনে অনেকেই স্বস্তি বোধ করছেন। নিউ ইয়র্ক প্রবাসী আহমেদ আলী নাহিয়ান এবং রেহানা পারুল বললেন,
ঈদ মুবারক।
এবারের ঈদ আমাদের সবার জন্য অনেক স্পেশাল, শুধু আমার পরিবারের জন্য নয়, আমি মনে করি সবার জন্য। আমেরিকাতে বসবাসকারী যারা আছেন তাদের জন্য স্পেশালি, কারণ গত রোজা ঈদে আমাদের সবার ঈদটি কেটেছে কি বলবো, ঘরে বন্দি অবস্থায়। এবারে ঈদটি আমাদের জন্য খুবই স্পেশাল, আমার পরিবারের জন্য আরো স্পেশাল, কারণ গত রোজা ঈদে কোনো আত্মীয় স্বজন কারো বাসায় যেতে পারেনি, কারণ পুরো দেশটি ওই সময় করোনার ভয়াবহ সময় পার করেছিল। তো এবার সেটা অনেক কমে এসেছে, মোটামুটি সবাই ভ্যাকসিনেটেড। তো এবারের ঈদে আমরা সবার বাসায় গিয়েছি, সব আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি, সবাই আমাদের বাসায় এসেছেন, খুবই আনন্দ করেছি।
বাংলাদেশের ঈদের আমেজের মতো আমেরিকান বাংলাদেশি পরিবারেও ঈদের সকালটা যেন শুরু হয় সেমাই রান্নার মধ্য দিয়ে। সাথে থাকে মুখরোচক নানা রকম দেশীয় খাবার। ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন অনেক বাঙালি। প্রবাসী বাঙালি সাজিয়া হক মিমি বললেন,
ঈদ হচ্ছে আমাদের সবচাইতে আনন্দের এবং খুশির দিন। আমরা যারা ক্যালিফোর্নিয়াতে বসবাস করছি তারা অনেকটা ঘরোয়া ভাবে ঈদের আনন্দ উদযাপন করছি। গত বছরের তুলনায় এই বছরের করোনা পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো। অনেকেই ভ্যাকসিন নিয়েছেন যারা করোনা মুক্ত, কিন্তু তাই বলে সবাই কিন্তু এখনো ভ্যাকসিন নিতে পারেননি। তাই অনেকটা সাবধানতার সাথে দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঈদ উদযাপন করতে হচ্ছে। বড় ধরনের কোনো গ্যাদারিং বা জমায়েত আমরা করছি না, অনেকটা ছোট্ট পরিবেশে আমরা পরিবারের সাথে নতুন জামা কাপড় এবং মজার মজার খাবারের সাথে ঈদ উদযাপন করছি।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনেক রোহিঙ্গা পরিবার বসবাস করেন। ইলিয়াস জালাল আহমেদ 5 বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন।
মহামারীর কারণে গত বছর সেভাবে ঈদ উদযাপন করা হয়নি। এবছর ঈদে অল্প কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে। তবে আমি মিয়ানমারে থাকা রোহিঙ্গা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বিগ্ন।
তবে আমেরিকান বাংলাদেশিদের অনেকেই মনে করছেন এবছরও ঈদ উদযাপন স্বল্প পরিসরে করা উচিত।
আমেরিকায় আজই আমাদের সে বহুল প্রতীক্ষিত, আমরা আশা করছিলাম যে এটা আমাদের জন্য বেটার হবে গতবারের চেয়ে, কিন্তু কারণ বা আমেরিকার অধিকাংশ প্রাপ্তবয়স্ক যারা তারা সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, কিন্তু আমি মনে করি যে সবাই ভ্যাকসিনেটেড হওয়ার পরও আমরা কিন্তু এখনো পুরোপুরি বিপদ মুক্ত নই। একটা বড় পরিসরে ঈদ সেলিব্রেট করার মতো আমরা এখনো প্রস্তুত হইনি, আমাদের এটার জন্য আরেকটু সময় দরকার। আর একটা হচ্ছে যে আমি শুনছি নতুন নতুন অনেক ভ্যারিয়েন্ট আসছে এই কোভিড এর, যা যেটা সম্পর্কে আমরা কিন্তু এখনো জানি না কিভাবে কাকে এটা মানে অ্যাটাক করবে। সো এখনো কিন্তু আমরা কিছুটা আমাদের মধ্যে অনিশ্চয়তা আছে। সুতরাং আমার মনে হয় যে এই বছরও ঈদটা একটু স্বল্প পরিসরে করাটা আমাদের জন্য ভালো হবে।
শিশু কিশোরদের আনন্দই যেন ঈদের আনন্দ হয়ে ওঠে, যদিও মহামারীর মাঝে তাদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে আছে। তাই ভার্জিনিয়ার একটি মসজিদে শিশু কিশোরদের জন্য সকালবেলা ছোট ছোট উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে ড্রাইভ থ্রুর মাধ্যমে। অর্থাৎ গাড়ি থেকে নামতে হচ্ছে না, গাড়িতে বসে সংগ্রহ করতে পারছে ছোট ছোট উপহারের ব্যাগগুলো।
My name is Jakob Zagafor and I'm the chairman of the board. As you can see, we have plenty of gifts to give and we have a lot of volunteers here to help you. Today we're going to be here till 12 o'clock giving away gifts. It's for everybody, all of our neighbors. Please, if you have the time, come on down and celebrate this joyous day with us.
কলকাতা থেকে পরমাশিস ঘোষ এর প্রতিবেদনে তিনি বলেছেন,
দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এলেন জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। রাজ্যে দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা চলছে বলে অভিযোগ। এই প্রতিনিধি দলে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা রয়েছেন, ভাইস চেয়ারম্যান অরুণ হালদারও রয়েছেন প্রতিনিধি দলে। আজ পূর্ব বর্ধমানে যান প্রতিনিধি দল, আগামীকাল প্রতিনিধি দল যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। প্রসঙ্গত বলা যেতে পারে, এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় তফসিলি কমিশনকে সফল বাতিল করতে বলা হয়েছিল। করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও প্রোটোকলের উল্লেখ করে রাজ্য সরকার সফর বাতিল করতে বলেছিল, কিন্তু রাজ্যের এই আপত্তি সত্ত্বেও সফরে এলেন প্রতিনিধি দল। গত মঙ্গলবারই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, গত 8ই মের পর ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি। যদিও জাতীয় তফসিলি কমিশনের দাবি, গত 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যে দলিতদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ও চিঠি আসছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। বাংলাদেশের আইন অনুযায়ী একজন মা তার সন্তানের অভিভাবক নন এবং এই বিষয়ে অনেক মাই প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে কথা বলেছি আয়ারল্যান্ডে বসবাসরত নাসরিন খন্দকারের সঙ্গে।
মায়েদের লিগাল অথরিটি নিয়ে আপনি যখন বাচ্চাদের উপরে আপনি ফাইট করতে হয়েছে এবং সেই লেখাটা আপনাকে আদালতে পেশ করতে হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু যদি আপনার যদি আপত্তি না থাকে জানতে চাই একটু ব্যাকগ্রাউন্ড।
যেটা হচ্ছে যে আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াই, তো নৃবিজ্ঞানের শিক্ষক হিসাবে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন সময় লিখেছি, পত্রিকায় লিখেছি, এবং আমার লেখার ক্ষেত্রে মূলত নারীর অধিকার অধিকারের প্রসঙ্গগুলি বেশি ছিল। তো নারী দিবসকে নিয়ে যে বিশেষ করে মাতৃত্ব মা দিবসকে নিয়ে যে বাংলাদেশে তখন কেবল এটা 2012 সালে তখন কেবল এই বিষয়গুলো মানে শুরু হচ্ছে মানে উদযাপিত হওয়া শুরু হচ্ছে, এবং মা দিবস এলে মাকে গিফট দিতে হবে, তারপর এই ধরনের চিন্তা ভাবনা গুলো দেখা যায় চোখে পড়ছে শুরু হচ্ছে আর কি। সে সময় আমি তখন লিখলাম প্রথম আলোতে যে আসলে মা কি চান, মানে মা কি চান, মা কি গিফট চান নাকি উপহার চান নাকি সন্তানের কাছ থেকে কি, মানে সন্তানের কাছ থেকে মায়ের কি পেলে তার মুখে হাসি ফুটবে। আমি প্রশ্ন তুললাম যে এটি নিশ্চয়ই উপহার নয়, কারণ আর এটি এমনও নয় যে বৃদ্ধ বয়সে তাকে দেখবেন, এটা তার প্রতিদান দেওয়া। সন্তান যখন ছোট ছিল তখন মা তাকে টেক কেয়ার করেছেন এবং তার প্রতিদানে তিনি বৃদ্ধ বয়সে তার সেবা পাবেন, এটাও কি সে চান। তো এই প্রশ্নগুলো তুলতে গিয়ে আমি লিখলাম যে কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না যে আমরা মাতৃত্বকে মহান করতে গিয়ে মায়ের উপরে যে বার্ডেনটা চাপিয়ে দিই, দায়িত্বের বার্ডেনটা চাপিয়ে দিই যে তাকে ত্যাগী হতেই হবে, মানে যেন ত্যাগের একটা প্রতিযোগিতা চলে কে কার মা কত ত্যাগী, এবং এই ত্যাগী মায়ের যে ইমেজ, এই ত্যাগী মায়ের ইমেজের মধ্যে মাতৃত্ব পালন করতে গিয়ে অনেক মাই আমরা দেখতে পাই যে আসলে এই এই ইমেজটাকে মাকে একজন দেবীর আসনে বসায়, কিন্তু এই দেবীর আসনে বসতে গিয়ে তার যে মানুষ হিসাবে তার যে অধিকার সেই অধিকারগুলো তাকে ত্যাগ করতে হয়। তো আমার লেখার বক্তব্য ছিল সেটাই, যেটা হয় যে তার এই লেখা যখন থেকে আমি লেখালেখি শুরু করি বোকাল হওয়া শুরু করি তার পূর্বেই আমার ডিভোর্স হয়ে গিয়েছিল এবং আমার সন্তান নিয়ে আমি তখন বাংলাদেশে থাকতাম, এবং আমার এই লেখালেখির কারণে আমার নারীবাদী বক্তব্য অবস্থানের কারণে আমার মেয়ের বাবা একটা পর্যায়ে মেয়ের কাস্টডির জন্য কেস করে, এবং বাংলাদেশের যে অভিভাবকত্ব আইন এবং সে কাস্টডিয়ানশিপ আইন, সে আইনের মতে বাবা হচ্ছে গার্জিয়ান, ন্যাচুরাল গার্জিয়ান, এবং মা কিন্তু গার্জিয়ান না, মা কিন্তু অভিভাবক না, মা হচ্ছে শুধুমাত্র কাস্টোডিয়ান হতে পারবেন মেয়ে সন্তান হলে তার পিওবার্টি পর্যন্ত, ছেলে সন্তান হলে মাত্র 7 বছর বয়স পর্যন্ত, এবং এই মা তার কাস্টোডিয়ানশিপ হারাবেন যদি তাকে প্রমাণ করা যায় যে তিনি চরিত্র খারাপ বা তিনি ভালো মা না। তো যেটা হলো যে সেই আইনে জয়ী হওয়ার জন্য আমার মেয়ের বাবা আমার এই লেখালেখি গুলো জমা দেবেন, পাশাপাশি অবশ্যই আমার চরিত্র হননের চেষ্টাও এখানে করতে হবে, তা না হলে চরিত্র যদি খারাপ প্রমাণ করা না যায় তাহলে আসলে কাস্টোডিয়ানশিপ মার কাছ থেকে না যাবে না। আর বাংলাদেশের আইনে তো একটা নারী চরিত্র খারাপ প্রমাণ করার মতো সহজ বিষয় আর কিছুই হতে পারে না, বিশেষ করে তিনি যদি ভোকাল হন, তিনি যদি নারীবাদী হন তাহলে তার কথাই নাই। তো এটা একটা মানে খুবই আইরনি আমার জন্য যে আমার যার যার অধিকারের জন্য আমি লড়াই করেছি সেই লড়াই করবার কারণেই আমার সেই অধিকারটা বরঞ্চ আরো বেশি হুমকির মুখোমুখি করেছিল। আদালতের প্রাঙ্গণটা হচ্ছে ভীষণ রকম ভাবে পুরুষ পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক ভীষণ রকম। যেমন আমি আপনাকে একটা ঘটনা বলি যে আদালতে যখন আমাদের শুনানি হয় সেই সময় এমনকি যে বিচারক তিনি ছিলেন একজন নারী, তিনি তার সঙ্গে যখন আমরা আমরা আমাদের একটা আলাদা করে একটা বৈঠকের মধ্যে আমাদের মামলাটা চলছিল, সেই সময়ে আমার মনে আছে যে আমার মেয়ের বাবা বলছিলেন যে দেখেন মাননীয় বিজ্ঞ আদালত ইনি আজকে শাড়ি পরে এসেছেন কিন্তু ইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও মাঝে মাঝে জিন্স ফতুয়া পরেন। তো এই এই তথ্যটা আমি ভালো মা কিনা সেই বিচারের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয়। কেন আমি কি পোশাক পরি এটা কেন গুরুত্বপূর্ণ একটা তথ্য হবে এবং কেন এটি আদালতে বলা হবে? কারণ হচ্ছে যিনি জিন্স ফতুয়া পরেন তিনি আসলে ভালো মা হতে পারেন না। ভালো মা হতে গেলে তাকে শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে গায়ে ঠিক মতো করে চলে তার একটা ড্রেস কোড আছে, ভালো মায়ের একটা ড্রেস কোড আছে, ভালো মায়ের একটা জীবন যাপন আছে। ভালো মা তার সন্তানকে ক্ষুধার্ত রাখছেন কি রাখছেন না, তার সন্তানকে কতখানি দেখভাল করছেন কি করছেন না, তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখছেন কি রাখছেন না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি কি পোশাক পরছেন, কোথায় যাচ্ছেন, এই বিষয়গুলো।
এখনো সেরকম ঘটনা ঘটেই যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এর শেষ কোথায় এবং এটার কোনো সমাধান আছে কিনা?
দু ধরনের সমাধানের প্রসঙ্গ আমি বলবো, যে একটা হচ্ছে আইনগত রাষ্ট্রীয় সমাধান, মানে ধরেন শুধুমাত্র যে সন্তানের কাস্টেডিয়ান গার্জিয়ানশিপের আইন শুধুমাত্র নারীর জন্য সন্তানের জন্য যে এই ক্ষেত্রে জরুরি তা না। আপনি খেয়াল করবেন যে বৈবাহিক সম্পর্কে যে নির্যাতন, গৃহ নির্যাতনের যে অনেকগুলো প্রচুর ঘটনা ঘটে যেখানে নারী ডিভোর্স দিয়ে চান না কারণ তিনি ভয় পান যে তিনি তার সন্তানকে হারাবেন। সন্তানকে হারাবার কার মানে ভয়ে অনেক নারী সারা জীবন নির্যাতন সয়ে যান। তো এই বিষয়গুলো তো আসলে খুবই ইন্টারলিঙ্কড, ফলে আইনে আমাদের পরিবর্তন আনতে হবে। আইনে ডিভোর্সের আইন, সন্তানের কাস্টেডিয়ানশিপের আইন এবং পরিবর্তন না করলে নারী নির্যাতন প্রতিরোধ করা যাবে না। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাতৃত্বের যে ধারণা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান সেটা কালচারালি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে আমাদের মাতৃত্বের ধারণাটা কি আমাদের মাথার মধ্যে আছে যে মা হবে একটা অযৌন সত্তা, তার কোনো মানে একটা একটা মানুষের মানুষের তো যৌনতা হচ্ছে একটা স্বাভাবিক স্বাভাবিক একটা মানবিক অধিকার, তাই না? কিন্তু আপনি দেখেন যে এই বিষয়গুলোকে কিন্তু একেবারে একদম থিওরিটিক্যালি দেখবেন, নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে আপনি দেখবেন থিওরিটিক্যালি এই বিষয়গুলোকে একদম মোকাবেলা করা হচ্ছে যে নারীর যে মায়ের যে মায়ের যে ইমেজ আমাদের সমাজে প্রচলিত পিতৃতান্ত্রিক সমাজে প্রচলিত সেই ইমেজটাকে ভাঙতে হবে সব দিক থেকে।
জি নাসরিন খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. Shuru holo Bangla onushthan.
Voice of America, Washington. Ekhane Washington e ekhon dupur 2:00, Bangladeshe raat 12:00 ar Bharote raat 11:30. শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।